আপনারা আছেন এসবিএস বাংলার সঙ্গে।
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ, সেই সঙ্গে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোকবার্তা এসেছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। কেউ প্রাক্তন রাষ্ট্রপ্রধান, কেউ আবার বর্তমান বিদেশ সচিব। মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন এক বিবৃতিতে বলেছেন, মনমোহন সিং ভারত আমেরিকার কৌশলগত সম্পর্কের ক্ষেত্রে অন্যতম সফল ব্যক্তি। আমেরিকার বিদেশ সচিব এই প্রসঙ্গে স্মরণ করেছেন, মনমোহন সিং এর আমলে হওয়া ভারত আমেরিকা পরমাণু চুক্তি এবং অর্থনৈতিক সংস্কার। অন্যদিকে আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাই মনমোহন সিং কে সেদেশের বিশ্বস্ত সঙ্গী এবং বন্ধু বলে উল্লেখ করেছেন। এদিকে মালদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট মোহাম্মদ নাসিদ বলেছেন, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মালদ্বীপের একজন ভীষণ ভালো বন্ধু ছিলেন এবং তার কাছে পিতা সম। ভারতের রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস আলিপভ সমাজ মাধ্যমে মনমোহন সিং কে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ভারত এবং রাশিয়ার জন্য এটা গভীর দুঃখের একটা সময়। দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে মনমোহন সিং এর ভূমিকা অপরিসীম। কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার মনমোহন সিং এর মেধা এবং জ্ঞানের প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন। এদিকে ইতিহাস তার প্রতি সদয় থাকবে। প্রধানমন্ত্রী হিসেবে শেষ সাংবাদিক সম্মেলনে এমনটাই বলেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।
আই ডু নট বিলিভ দ্যাট আই হ্যাভ বিন এ উইক প্রাইম মিনিস্টার, দ্যাট ইজ ফর হিস্টোরিয়ান্স টু জাজ, এন্ড দি বিজেপি এন্ড ইটস অ্যাসোসিয়েটস মে সে হোয়াট এভার দে লাইক, বাট if by strong prime minister you mean that you preside over the mass massacre of innocent citizens in the streets of Ahmedabad, that is the measure of strength. I do not believe that sort of strength this country needs.
ভারতের সংসদীয় গণতন্ত্রের ইতিহাস বলছে, এখনো পর্যন্ত জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী এবং নরেন্দ্র মোদী ছাড়া মনমোহন সিংই ছিলেন দীর্ঘতম মেয়াদে প্রধানমন্ত্রী, 2004 থেকে 2014, একটানা 10 বছর। এছাড়া 1991 থেকে 1996 পর্যন্ত পিভি নরসিমহা রায়ের প্রধানমন্ত্রীত্বে দেশের অর্থমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি। সামলেছেন রিজার্ভ ব্যাংকের গভর্নর, যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান, রাজ্যসভায় বিরোধী দল নেতার পদ। কম কথা বলার মানুষ হলেও মনমোহন সিং নিজের কাজে এবং সিদ্ধান্তে ছিলেন স্থিতপ্রজ্ঞ। 2008 সালে ভারত মার্কিন পরমাণু চুক্তির সময় তার অনমনীয় মনোভাব সবাইকে চমকে দিয়েছিল। সরকার পড়ে যেতে পারে এমন আশঙ্কার মধ্যেও তিনি ছিলেন অবিচল। তার চেয়েও আগে 1991 সালে পিভি নরসিমহা রাও যখন প্রধানমন্ত্রী, মনমোহন সিং তখন তার অর্থমন্ত্রী। ভারতীয় অর্থনীতি তখন রীতিমতো ধুঁকছে, বিদেশি মুদ্রা ভান্ডারে ছিল মাত্র $1 বিলিয়ন মতো। এই পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে উদার নীতি গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। রাতারাতি লাইসেন্স রাজের সমাপ্তি ঘটে যায়, আর ওই এক পদক্ষেপেই বিশ্বের অন্যতম অর্থনীতি হয়ে উঠেছিল ভারত। এরপরই 2004 সালে ভারতের প্রধানমন্ত্রীর পদে মনমোহন সিং কে নির্বাচন ছিল আসলে 1991 সালের ঐতিহাসিক সিদ্ধান্তের জাদু, তেমনি ছিল তার পরিচ্ছন্ন ভাবমূর্তিও। পরবর্তীতে 10 বছরে মাত্র 3 বার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মনমোহন সিং, যার মধ্যে শেষটা ছিল বিদায় বেলায়। সেবার অভিমান ঝরে পড়েছিল তার কণ্ঠে, বলেছেন মিডিয়ার চেয়ে ইতিহাস তার প্রতি বেশি দয়াপ্রবণ থাকবে।
I honestly believe that history will be kinder to me than the contemporary media or the or for that matter the opposition parties in parliament.
অন্যদিকে মনমোহন সিং ছিলেন মৃদুভাষী, ভদ্র, ছিলেন ইস্পাতের মতো দৃঢ় প্রতিজ্ঞ। প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতিচারণ করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। তিনি বলেছেন, মনমোহন সিং নিজের হাতে ভারতের অর্থনীতির রূপান্তর ঘটিয়েছিলেন। প্রথমে 1991 সালের বাজেট, তারপর 1992 এবং অন্যান্য বছরের বাজেটে। মনমোহন সিং এর প্রধানমন্ত্রীত্বে বৈপ্লবিক আইন কিছু এসেছিল এদেশে, 100 দিনের কাজ বা রোজগার গ্যারান্টি, আদিবাসীদের অধিকার, প্রাথমিক শিক্ষার অধিকার, খাদ্য সুরক্ষা এবং জমি অধিগ্রহণ ও পুনর্বাসন আইন। তিনি আলোচনা, ঐক্যমত এবং কঠিন পরিস্থিতিতেও সকলকে নিয়ে চলার রাজনীতিতে বিশ্বাস করতেন এবং তা মেনে চলতেন।
It was a full life, extremely full life, and it was a extraordinarily distinguished life. Chief economic advisor, chief economic advisor, finance secretary, member secretary planning commission, governor reserve bank of India, deputy chairman planning commission, finance minister, prime minister. I can't think of anybody in India who's had all these posts and filled them with the greatest of distinction.
এবার অন্য কিছু খবর। বিরোধী জোট ইন্ডিয়া থেকে বহিষ্কার করা হোক কংগ্রেসকে, দিল্লি বিধানসভা নির্বাচনের আগে দাবি তুলেছে আম আদমি পার্টি বা আপ। দিল্লি কংগ্রেসের নেতা তথা এআইসিসির কোষাধ্যক্ষ অজয় মাকেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে জালিয়াত বলেছিলেন। তারই জবাবে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি বিরোধী জোট থেকে কংগ্রেসকে বহিষ্কারের দাবি তুলেছে। ইতিমধ্যেই জোটের সহযোগী দলগুলোর কাছে এ বিষয়ে বার্তা পাঠাতে শুরু করেছে আপ। উল্লেখ্য, মাত্র 7 মাস আগে লোকসভা নির্বাচনে দিল্লিতে জোট বেঁধে লড়াই করেছিল কংগ্রেস এবং আম আদমি পার্টি, কিন্তু কেন্দ্রীয় শাসিত অঞ্চল দিল্লির 7টি আসনে বিজেপি জিতে গিয়েছিল। তারপরে ইন্ডিয়া জোটের 2 সহযোগী বিচ্ছেদ হয়ে গিয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অতসি বলেছেন,
ইয়ে বিলকুল সাফ হো গয়া হ্যায় কি দিল্লি কে চুনাব মে কংগ্রেস কে দিল্লি কে নেতাও নে ভারতীয় জনতা পার্টি সে সাঠ গাঁঠ কর লি হ্যায়, আম আদমি পার্টি কো হরানে কে লিয়ে সাঠ গাঁঠ করি হ্যায়, ভারতীয় জনতা পার্টি কো জিতানে কে লিয়ে সাঠ গাঁঠ করি হ্যায়।
এর মধ্যেই জোর খবর কংগ্রেসকে বাদ দিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী করে বিরোধীদের জোট ইন্ডিয়াকে এগিয়ে নিয়ে যেতে চাইছে কিছু শরিক দল। সেই চর্চার মধ্যে সার্কাস্টিক হয়েতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সব রাজনৈতিক দলকে সম্মান করেন তিনি, সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছেন, তাদের আগামীর পথ সুগম হোক।
Reply all these questions because this is a government platform, and I respect, I have a great respect for all the political party. I wish them very good new year, bright new year, and I hope for their safe and sound journey. Let the happy new year bring a joy for all of us.
অন্যদিকে মহাত্মা গান্ধীর উত্তরাধিকারীরা হুমকির মুখে রয়েছে। এভাবেই বিজেপি এবং আরএসএস কে নিশানা করেছেন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী। কর্ণাটকে বেলগাভিতে হয়েছে কংগ্রেসের 2 দিনের বর্ধিত কর্মসমিতির বৈঠক, তবে সেখানে সশরীরে যোগ দিতে পারেননি সোনিয়া গান্ধী। সেখানে এক বার্তায় কংগ্রেসের নেত্রী বলেছেন, দিল্লি ক্ষমতায় থাকা ব্যক্তিরা এবং তাদের লালন পালনকারী মতাদর্শ এবং প্রতিষ্ঠানগুলোর হুমকির মুখে মহাত্মা গান্ধীর উত্তরাধিকারী। এই সংগঠনগুলো কোনদিন দেশের স্বাধীনতার জন্য লড়াই করেনি, তারা মহাত্মা গান্ধীর বিরোধিতা করেছিল, তারা একটা বিষাক্ত পরিবেশ তৈরি করেছিল যা তাকে হত্যার দিকে ঠেলে দিয়েছিল। আর কংগ্রেসকে শক্তিশালী করতে নতুন নেতৃত্বকে দায়িত্ব দিতে হবে। ওয়ার্কিং কমিটির বৈঠকে বার্তা দিয়েছেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এবার একটু অন্য খবর, দক্ষিণ সিনে সুপারস্টার আল্লু অর্জুনের মামলার শুনানি পিছিয়ে দিয়েছে তেলেঙ্গানা আদালত। হায়দ্রাবাদে থিয়েটারে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় করা মামলার শুনানি 30 ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। অভিনেতার জেল হেফাজত সংক্রান্ত মামলাটি পিছিয়ে দেওয়া হয়েছে 10 জানুয়ারি পর্যন্ত। এর আগে এই সংক্রান্ত শুনানিতে আদালতে ভার্চুয়াল মাধ্যমে হাজিরা দিয়েছিলেন সিনে সুপারস্টার আল্লু অর্জুন। অন্যদিকে আইন শৃঙ্খলার সঙ্গে কোন রকম আপোষ নয়, পুষ্পা ট্যুর প্রিমিয়ারে পদপিষ্ট কাণ্ডে তেলেগু অভিনেতা পরিচালক এবং প্রযোজকদের বার্তা দিয়েছেন তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। একই সঙ্গে তিনি অভিনেতাদের মনে করিয়ে দিতে চেয়েছেন, ভিড় নিয়ন্ত্রণ করাটা শুধু পুলিশের একার কাজ নয়, ফ্যানদের সামলানোর দায়িত্ব সুপারস্টারদের ওপর বর্তায়। উল্লেখ্য, সিনে সুপারস্টার আল্লু অর্জুনের সাম্প্রতিক সুপার ডুপার হিট ছবি পুষ্পা ট্যুর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু এবং তার সন্তানের গুরুতর আহত হওয়ার ঘটনা নিয়ে তোলপাড় তেলেঙ্গানা তথা ভারতের সিনে দুনিয়া এবং অবশ্যই তেলেঙ্গানার রাজ্য রাজনীতি। সেই ঘটনায় আল্লু অর্জুনকে গ্রেপ্তারও করা হয়েছিল। আর শেষ খবর, বছরের শেষ মাসে কলকাতায় একের পর এক অগ্নিকাণ্ড ঘটেই চলেছে, ঘরছাড়া হচ্ছেন বহু বস্তিবাসী, অর্থাৎ আগুনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন গরিবরাই। অগ্নিকাণ্ড নিয়ে এবার মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, শীতে আগুন পোহাতে গিয়ে অনেক জায়গায় আগুন লেগে যাচ্ছে, ইচ্ছাকৃত তিনি বলছেন না, কিন্তু যারা বিভিন্ন বস্তিতে থাকেন বা বিভিন্ন এলাকায় থাকেন তাদের মুখ্যমন্ত্রীর পরামর্শ, ফাঁকা জায়গায় আগুন পোহান কিংবা আগুন পোহানোর পর তা নিভিয়ে ফেলুন।
যে ফায়ার ব্রিগেড, পুলিশ, কর্পোরেশন, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সবাই মিলে পরীক্ষা করছে এবং পরীক্ষা করতে গিয়ে দেখেছে যে ব্রিজের ক্ষতি হয়েছে, আগুনের তাপ ব্রিজটাকে আক্রান্ত করেছে। সুতরাং মানুষের ক্ষতিতেও আমরা যেমন ব্যথিত হই, একটা ব্রিজ যদি কোনো রকম নষ্ট হয়ে যায় সাধারণ মানুষ, লক্ষ লক্ষ মানুষের অসুবিধা হয়। এটা নিজেরা একটু দেখে রাখবো, যেখানে থাকবো আগুন আমি সেখানেই পোহাবো, যেখানে বাড়ি ঘর নেই ফাঁকা জায়গা, আর সেটা আগুন পুড়িয়ে আমি আগুনটা নিভিয়ে দেবো, এগুলো সতর্কতা অবলম্বন করার জন্য করা হচ্ছে।
এখন ঘটনা হলো গত কদিনে কলকাতার আনন্দপুর, তপসিয়া বা নিউ আলিপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বারবার সেই অগ্নিকাণ্ড হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন খোদ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, তিনিও তৃণমূল কংগ্রেসেরই নেতা।
এখানে অ্যাকচুয়ালি হিসেব কিছু নেই, কারণ এগুলো আনঅথরাইজড ঝুপড়ি, এতে কারা থাকতো না থাকতো কারো কিছু জানা নেই। ব্রিজের পাশে একটা রেলের জায়গা, এখানে ওই ঝুপড়িগুলো করে কবে রয়েছে এটা আমারও জানা নেই, কতজন থাকছে এটা বলা মুশকিল, কিন্তু কেউ ভেতরে ছিল না। দমকল বাহিনীও পৌঁছে গেছে, সেনাবাহিনী যারা এই পাশের ক্যাম্পে তারাও এসেছিল, দেখে যায় ভেতরে কোনো লোকজন নেই, নিশ্চিত বাড়ছে তো নিশ্চয়ই, দেখা যায় কি কারণ।
আর তারপরেই এবার অগ্নিকাণ্ড নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু যা বলেছেন তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হচ্ছেন। বলা হচ্ছে, সবাই জানে বস্তি মানে পাকা বাড়ি নয়, মাথা গোজার ঠাই মাত্র, প্রায় ক্ষেত্রে তা কাঠ বা দাহ্য পদার্থ দিয়ে তৈরি হয়, শীতকালেই কেন সেখানে বেছে বেছে আগুন লাগছে তা না দেখে মুখ্যমন্ত্রীর পরামর্শ নিতান্তই 14 তলার বহুতলে বসে নিরাপদে জ্ঞান দান, সমস্যার সমাধান নয়, আগুনে উৎস খোঁজা তো দূরের কথা।
এরকম স্টোরি আরো শুনতে চান? শুনুন অ্যাপল পডকাস্ট, গুগল পডকাস্ট, স্পটিফাই কিংবা যেখান থেকেই আপনি আপনার পডকাস্ট সংগ্রহ করেন।